বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফার্সি 27 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা গ্যাড়াকলে পড়েছে বলে দেশটির নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের করোনার বিধিনিষেধ মানতে বাধ্য করতে সরকারের হুঁশিয়ারি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সর্বশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিশোধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবুধাবিতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ, 3 জনের প্রাণহানি। চীনের সঙ্গে 25 বছরের চুক্তির বাস্তবায়ন তেহরানের কৌশলগত সাফল্য বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভায়, প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের 4 প্রস্তাব। এবং বিজেপির হাত থেকে মুক্তি পেলে ভারত 47-এর চেয়েও বড় স্বাধীনতা অর্জন করবে বলে দাবি কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতির। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। হামলায় 20টি ড্রোন এবং 10টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে আবুধাবি শহরের ত্রাণ কেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে, কোনো কোনো স্থানে আগুন ধরে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন কয়েক ঘণ্টা পরে এ হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে আবুধাবিতে 2টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে, অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ-শামি বলেছেন আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান আলোচক আলি বাকেরি কানি আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন। সেখানে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। তিনি আলোচনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং পরামর্শ করতে গত শুক্রবার তেহরানে ফিরেছিলেন। তেহরানে 2 দিন অবস্থানকালে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের প্রধান আলোচকের পাশাপাশি অন্য দেশগুলোর আলোচকেরাও পরামর্শ করতে নিজ নিজ দেশ সফর করেছেন। সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের আলোচক দল বলছে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে 2015 সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন, 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আজ তেহরানে বার্তা সংস্থা ইসনাকে দেয় এক সাক্ষাৎকারে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন, ইরান কখনো খারাপ চুক্তি মেনে নেবে না এবং বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে প্রতিপক্ষ ইরানের উপর তাদের শর্ত চাপিয়ে দিতে না পেরে আশাহত হয়েছে। ভিয়েনা সংলাপ খুব ভালোভাবে এবং ইরানের ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বলে জানান এই সিনিয়র সংসদ সদস্য। তিনি বলেন, ইরান কখনো নিজের দেয়ার প্রতিশ্রুতি লঙ্ঘন করেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আরও বলেন, ভিয়েনা সংলাপে ইরানের একমাত্র লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্য কোনো বিষয়কে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলে ইরান তা মেনে নেবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে, এটা তেহরানের জন্য কৌশলগত সাফল্য। তিনি আজ এক টুইটে এ মন্তব্য করেন। আলি শামখানি আরো বলেন, চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এমন সময় দেশটির সঙ্গে চুক্তির বাস্তবায়ন হচ্ছে যখন আমেরিকা এখনও একপেশে নীতি অব্যাহত রেখেছে এবং তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমেরিকা চায় বিশ্বের কোনো দেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক লেনদেন না থাকুক। কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একদল উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি নিয়ে চীন সফর করেন। শুক্রবার সফর শেষে তিনি জানান, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের মন্ত্রিসভা নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022-এর খসড়া অনুমোদন দিয়েছে। কমিশনারদের নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। প্রস্তাবিত এই অনুসন্ধান কমিটিতে 6 সদস্যের প্রধান হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত 2 জন বিশিষ্ট ব্যক্তি। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, সেখান থেকে রাষ্ট্রপতি পছন্দমত ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেবে। এসব পদে নিয়োগে কিছু শর্ত দেওয়া হয়েছে। কমিশনে নিয়োগ প্রাপ্ত হবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কমপক্ষে 50 বছর বয়সের অধিকারী হতে হবে। এছাড়া সরকারি, আধা সরকারি, বেসরকারি ও বিচার বিভাগীয় পদে এই ব্যক্তিদের কমপক্ষে 20 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নতুন আইনের অধীনে হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যায় এই আইনি প্রক্রিয়া চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না। উল্লেখ্য, কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।
এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিয়ে কমিশনের আর্থিক অবস্থা শক্তিশালী করা, কমিশন গঠনে আইন করা সহ চার প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। পরে এ বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, রাষ্ট্রপতির কাছে সংবিধানের 118 অনুচ্ছেদ মেনে ইসি গঠনে একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। সাংবিধানিক ক্ষমতা ও প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রপতি ইসি গঠনে যে ব্যবস্থা নেবেন তাতে আওয়ামী লীগের সমর্থন থাকবে বলে তিনি জানান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, বিজেপির কাছ থেকে মুক্তি পেলে তা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার চেয়েও বড় স্বাধীনতা হিসেবে গণ্য হবে, কারণ বিজেপি কেবলই মানুষের মধ্যে বিভাজন চায়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। আজ সোমবার হিন্দি গণমাধ্যম abplive.com ওই তথ্য জানিয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আজ রোববার বিজেপিকে টার্গেট করে বলেন, তারা যখন বাবর ও আওরঙ্গজেবের কথা বলছে তখন উত্তরপ্রদেশের জনগণকে দেওয়ার এবং বলার মতো কিছুই নেই। যদি সেখানে কিছু হতো তাহলে দারিদ্র থাকতো না, হাসপাতাল থাকতো, মানুষের কর্মসংস্থান থাকতো, করোনায় মানুষের লাশ গঙ্গায় ভাসিয়ে দিতে হতো না। আজ সোমবার জম্মুতে উপজাতি যুব সম্মেলনে অংশ নেন মেহবুবা মুফতি। এ সময় তিনি বলেন, কারোর বিরুদ্ধে ইউএপিএ, কারোর বিরুদ্ধে ইডি লাগানো হচ্ছে, তারা আপনাকে কোনো না কোনোভাবে হয়রানি করে চলেছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, জম্মু কাশ্মীর গান্ধীর ভারতের সাথে হাত মিলিয়েছিল, জম্মু কাশ্মীর গডসের ভারতের সঙ্গে ছিল না। বিজেপি দেশকে গডসের ভারত বানাতে চায়, বিজেপি ঘৃণা ছড়াতে চায়। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ রেডিও তেহরানকে বলেন,
গান্ধীজির ভারতবর্ষ চরিত্র ক্রমাগত পাল্টে আজকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে এসেছে।
অন্যদিকে মেহবুবা মুফতি বলেছেন, 70 বছর আগে ভারতের মানুষ ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছিল, আজ আমাদের কাছে বিজেপির থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। 6 বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদর দপ্তরে ইরানের পক্ষ থেকে 3 কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর ওআইসিতে আনুষ্ঠানিকভাবে আবার ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গত 23 ডিসেম্বর জানিয়েছিলেন, ওআইসিতে নিযুক্ত 3 ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের 4 দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয়েছে বলে আবদুল্লাহিয়ান জানান। উত্তর কোরিয়া আজ সাগরে আবার স্বল্প পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে 4র্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ আজ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, রাজধানী পিয়ংইয়ং এর সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র 2টি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে। জাপানের কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে দেশটির পানি সীমায় অবস্থানরত জাহাজগুলোকে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। কোস্টগার্ড পরে জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আরও আগে সাগরে পড়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মস্কোর বিরুদ্ধে 18 রকমের জবাব প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। তিনি বলেন, আমি শুধু বলব রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মিত্রদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা তা পূরণ করব এবং রাশিয়ার জন্য সেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রুত এবং মারাত্মক। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের হুমকি দিলেও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের সম্ভাব্য জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফ রহমান। ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা গ্যাড়াকলে পড়েছে বলে দেশটির নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন নাসির মাহমুদ।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল মারাত্মক ভুল। অবৈধভাবে ওয়াশিংটনের বেরিয়ে যাবার 2 বছর 9 মাস পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা স্বীকার করলেন। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতিকৌশল অবলম্বন করেছিল, ওয়াশিংটন এখন তার ভয়াবহ মাশুল গুনছে। ভিয়েনায় চলমান অষ্টম দফা আলোচনা প্রসঙ্গে তিনি একথা বলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে ওয়াশিংটনের জন্য নিকৃষ্টতম চুক্তি বলে অভিহিত করতেন। অবশেষে 2018 সালের 8 মেতে ওই চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে বিশ্বজুড়ে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরমাণু সমঝোতা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করা থেকে নিজেদের গুটিয়ে নেন ট্রাম্প। উল্টো ইরানের উপর নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করেন। মার্কিন প্রশাসনের লক্ষ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি স্থগিত করা এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নীতির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ ওয়াশিংটনের 12টি শর্তের কাছে ইরানকে নত করতে বাধ্য করা। কিন্তু বিগত 3 বছরে ওয়াশিংটনের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, বরং এইসব পদক্ষেপ ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। জ্যাক সুলিভানের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও তাদের ভুল স্বীকার করেছেন। 2021 সালের 7 ডিসেম্বরে তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছিলেন। মজার ব্যাপার হল, ভুল স্বীকার করার পরও তারা কিন্তু ট্রাম্পীয় সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রয়োগ করে যাচ্ছেন। জো বাইডেন সরকার গত 1 বছরেও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেনি, যদিও নির্বাচনী প্রচারণাকালে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে পুনরায় সমঝোতায় ফিরিয়ে নেবেন। ট্রাম্প সরকারের আরোপিত কিছু নীতি বহাল রাখার চিন্তাই ভিয়েনা আলোচনায় উন্নতির পথে বাধা হয়ে আছে। মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর জুয়ান কোলের মতে, সমঝোতায় ফেরার জন্য বাইডেনের উচিত 3টি কাজ করা। 1, সমঝোতার ব্যাপারে তাদের বর্তমান অবস্থানগত ভুল স্বীকার করে নেওয়া। 2, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। এবং 3, অপারমাণবিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া। কিন্তু আমেরিকার শুভবুদ্ধির উদ্রেক কতটা ঘটবে সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছে বাংলাদেশের দিকে। করোনা ভাইরাস ডেল্টা ও ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারি বিধিনিষেধ মেনে চলতে বাধ্য করাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্পর্কে এবারে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
মন্ত্রিপরিষদ সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনার বিধিনিষেধ মানাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দু তিন দিন পর একসরে যাচ্ছে সরকার। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব আরও বলেন, করোনার বিপর্যয় থেকে সুরক্ষার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। সরকার যে এগারো দফার নির্দেশনা দিয়েছেন সেটাকে কার্যকর করতে হবে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, সভা সমাবেশ, নির্বাচন, বাণিজ্য মেলা এসব চালু রেখে কতগুলো নির্দেশনা জারি করে সংকট ঠেকানো যাবে না।
মেলা খোলা রাখতে চান আপনি, ভ্যাকসিন কার্ড স্কুল খোলা রাখতে চান আপনি, রাজনৈতিক নির্বাচন চালু রাখতে চান, আবার একই সঙ্গে বলবেন যে আসলে জনসমাগম এড়াতে চান, এ দুটো আসলে কনফ্লিক্টিং। অর্থাৎ স্পষ্ট নির্দেশনা, চয়েসটা যদি হয় বিজ্ঞান বনাম বাণিজ্য, তাহলে রাষ্ট্রকে আসলে বিজ্ঞানের পক্ষে অবস্থান নিতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ জানিয়েছেন, ঢাকায় অমিক্রনের গণসংক্রমণ শুরু হয়ে গেছে, এটা আরো বাড়বে।
ঢাকা শহরের প্রায় পুরোটাই অমিক্রন ছেয়ে গেছে, ঢাকার বাইরে ডেল্টা, এটা ঠিকই আছে।
এদিকে আজ সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর নিজ কার্যালয়ে আয়োজিত ভিন্ন এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন,
আমাদের অমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত সংখ্যা দিন দিন ধাপে ধাপে লাফায় লাফে বাড়ছে, তাতে আমরা একটু এ বিষয়ে কিছুটা হলেও তো চিন্তিত, আতঙ্কিত।
অপরদিকে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা এই তথ্য ভান্ডার থেকে জানা গেছে, করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন বাংলাদেশে 55 জনের শরীরে শনাক্ত হয়েছে। আজ নতুন করে যে 22 জনের মধ্যে অমিক্রন শনাক্ত হয়েছে তাদের 12 জনই রাজধানীর মহাখালীর বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরায় 4 জন, বাসাবয় 2 জন এবং চানখারপুল এলাকার বাসিন্দা 4 জন। ওদিকে দেশে নভেল করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে যাবৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,154 জন। এছাড়া আজ নতুন করে আরও 6,673 জন আক্রান্ত হয়েছেন করোনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,24,387 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর, প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, কাজ যদিও কঠিন ও কষ্টকর কিন্তু স্থায়ী কর্মহীনতা পাপাচার নিয়ে আসে।
কায়িক শ্রমের প্রতি অনীহা থাকলে তা দূর করে আমরা সবাই যে কোনো বৈধ পেশায় আত্মনিয়োগ করব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম। রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, আপনাদের সমসাময়িক বস্তুনিষ্ঠ সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ, ঢাকা ও কলকাতার সংবাদদাতার নিয়মিত প্রতিবেদন না শুনলে দিনটা খালি খালি লাগে। আর রংধনুতে যে গল্পগুলো নির্বাচিত করা হয় তা অত্যন্ত শিক্ষণীয় ও মনোগ্রাহী। সব ধরনের শ্রোতারা এখান থেকে উপকৃত হয় বলে আমার বিশ্বাস। এজন্য অনুষ্ঠানের কারিগর আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
এরপর চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে নজরুল ভাই লিখেছেন, আশির দশক থেকে দেখছি প্রিয়জনের নাম প্রিয়জনই আছে। একসময় মাঝে মাঝে শ্রোতাদের সাক্ষাৎকার প্রচারিত হতো প্রিয়জনের আসরে। যুগের প্রয়োজনে ও শ্রোতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ইদানিং প্রায় সপ্তাহে কোনো না কোনো শ্রোতার সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে। সাথে নতুন সংযোজন হয়েছে ভয়েস মেইল, যা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। প্রিয়জনের আপাদ মস্তক এখন পরিপূর্ণতায় ভরপুর, তবে অনুষ্ঠান সূচি পর্যালোচনা ও বিশ্লেষণে বোঝা যায় বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের বড়ই অভাব।
আমাদের বিশ্ব সংবাদ এবং সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু ও প্রিয়জন সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। আর বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি আমাদের বিবেচনায় আছে। তো চিঠি লেখার জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর ভারত থেকে আসা একটি মেইল হাতে তুলে নিচ্ছে। এটি পাঠিয়েছেন আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক। তিনি লিখেছেন, হজরত ইসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে দর্পণ অনুষ্ঠানে তার সম্পর্কে প্রচলিত খ্রিস্টীয় ধ্যান ধারণার বিপরীতে পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি জানতে পেরে বেশ ভালো লাগলো। সুন্দর অনুভবের অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ।
একই অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৪ ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে দর্পণ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। হজরত ঈসা আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত এই অনুষ্ঠানটি আমাদেরকে আল কোরআনের আলোকে বিবি মারিয়াম ও হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। চমৎকার এই অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে জানাই ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্নালও একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ইসলামের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম বেঁচে আছেন এবং শেষ জামানায় হজরত মাহদী আলাইহিসসালাম যখন আবির্ভূত হবেন তখন তাঁরও আগমন ঘটবে। শুধু তাই নয়, তিনি ইমাম মাহদীর ইমামতিতে নামাজ পড়বেন এবং বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাকে সহযোগিতা করবেন। আজ ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের বিশ্বাসীদের উচিত ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, আফগানিস্তান সহ বিশ্বের সব নির্যাতিত জনপদে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা। তাহলেই ঈসা আলাইহিসসালামের জন্মদিন বা বড়দিন পালন সার্থক হবে।
হজরত ঈসা আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মতামতের জন্য আব্দুল সালাম সিদ্দিক, মোহাম্মদ শাহাদত হোসেন এবং বিধান চন্দ্র সান্নাল, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জাম্বাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের মেইলটি। খ্রিস্টীয় নববর্ষ ২০২২ সালের একরাশ প্রাণ ঢালা প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে তিনি চিঠিটি শুরু করেছেন। লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শ্রোতাদের বস্তুনিষ্ঠ মতামত প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছে, যা পারস্য উপসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর হয়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বাংলা সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত এবং পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার মাধ্যমে সংবাদ পিয়াসু হাজারো শ্রোতার মনের খোরাক অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে জুগিয়ে চলেছে রেডিও তেহরান, যা আমাদের মুগ্ধ করে। রংধনু আসর রেডিও তেহরানের সকল শ্রোতার কাছেই খুব প্রিয় অনুষ্ঠান, মন্তব্য করে তিনি লিখেছেন। শিশু কিশোরদের অনুপ্রাণিত করার জন্য রংধনু আসর থেকে ১৮ বছরের নিচের শ্রোতাদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব রাখছি।
ভাই মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া, রংধনু আসরের শ্রোতাদের জন্য আলাদা কুইজ চালুর যে প্রস্তাবটি আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকলো। সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, প্রিয় রেডিও তেহরান, তুমি আমার অক্সিজেন। তোমায় শুনে আমি জীবনে প্রাণ ফিরে পাই। আমার শান্ত ক্লান্তিময় শরীরে তুমি এনে দাও একরাশ প্রশান্তির ছোঁয়া। তোমার সেই প্রশান্তিময় ছোঁয়ার অনুভবে আমার শারীরিক ও মানসিক দুই সচল রাখি। তুমি আমাকে ধৈর্যশীল হতে সাহায্য করছো। তোমার সহায়তা পেয়ে আমি আমার কর্মক্ষেত্র, সাংসারিক জীবন এবং আরো অন্যান্য কাজ সামলে নিয়ে চলছি। তোমার আন্তরিকতা আমায় মুগ্ধ করে। সেই মুগ্ধতার আবেশে আমি কলম ধরার শক্তি পাই। যতদিন এ ক্ষুদ্র প্রাণ বাঁচবে ততদিন ততদিন শুনে যাব তোমায়।
চমৎকার ভাষায় রেডিও তেহরানকে মূল্যায়ন করার জন্য মনীষা রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা 2021 সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতা বান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং নতুন বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ সাদত হোসেনের কাছ থেকে।
আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বেতার কেন্দ্র হিসেবে রেডিও তেহরানের জন্য 2021 সালটি ছিল সাফল্যে ভরপুর। বিশ্বের অধিকাংশ বেতার কেন্দ্র যেখানে বন্ধ হয়ে গেছে বা সীমিত কার্যক্রম চালাচ্ছে, রেডিও তেহরান সেখানে আরও সম্প্রসারিত হয়েছে, আরও জনপ্রিয় হয়েছে। 2021 সালের সারা বছর জুড়েই রেডিও তেহরান নানাভাবে শ্রোতাদের সাথে সম্পৃক্ত ছিল। মাসিক ও বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার অব্যাহত রাখা ছাড়াও এ সময় চালু করেছে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার, সর্বাধিক শেয়ারার পুরস্কার ও রেডিও তেহরান সহযোগী পুরস্কার। আমি মনে করি 2021 সালে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার চালু করা রেডিও তেহরানের একটি বড় ইতিবাচক পদক্ষেপ। এর ফলে শ্রোতারা রেডিও শোনার পাশাপাশি সংঘবদ্ধভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন, আর এ কাজটি বাংলাদেশ ও ভারতে ইরান ও রেডিও তেহরানের সুনাম বৃদ্ধি করে চলছে। অন্যদিকে অনুষ্ঠানগুলোর মধ্যে 2021 সালের সেরা সংযোগ হল আসমাউল হোসনা। এ অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসমাউল হোসনা ছাড়াও আদর্শ মানুষ গড়ার কৌশল এবং গল্প ও প্রবাদের গল্প আমাদের খুব ভালো লাগছে, ভালো লাগছে অন্যান্য অনুষ্ঠান। তবে বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানের বড় অভাব বোধ করছি। আশা করি যথাসম্ভব শীঘ্রই বিজ্ঞান বিষয়ক একটি অনুষ্ঠান চালু করা হবে, যাতে আমরা ইরান ও বিশ্বের বৈজ্ঞানিক আবিষ্কার ও সাফল্য সম্পর্কে জানতে পারব। অধিকন্তু 2022 সালেও আমরা রেডিও তেহরানের কাছে একটি কর্মমুখর বেতার কেন্দ্রই প্রত্যাশা করি। বাংলাদেশ ও ভারতে আরও বেশ কিছু IRIB ফ্যান ক্লাব গড়ে উঠবে এবং রেডিও তেহরান এসব ক্লাবকে আরও অধিক গুরুত্ব দিবে। সর্বোপরি 2022 সালে একটি শ্রোতা সম্মেলনেরও অপেক্ষায় আছি।
গত বছর প্রচারিত রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান এবং শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের অনুষ্ঠানের জন্য পরামর্শ দেওয়ায় মোহাম্মদ শাহাদত হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, 20 ডিসেম্বর সোমবার রেডিও তেহরানের জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন শুনে মুগ্ধ হয়েছে। সর্বোপরি বিভিন্ন শ্রোতাদের সুদীর্ঘ মতামত পড়ে ভালো লাগছে এবং তাদের মতামতগুলো বেশ সাবলীল। আদর্শ মানুষ গড়ার কৌশল, রংধনু আসরের লেখাগুলো অসাধারণ লাগে। শিশু কিশোরদের মন জয় করার মতো অনুষ্ঠান রংধনু আসর। চিঠির শেষাংশে এই শ্রোতাবন্ধু লিখেছেন, IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতায় নভেম্বর মাসে আমি অনুষ্ঠানে বিজয়ী হয়েছি, পুরস্কার কবে কিভাবে পাব তা জানতে চাই।
ভাই মুন্সি দরুদ, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কোভিড-19 ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে ডাক যোগাযোগ বন্ধ আছে। আবার ডাক ব্যবস্থা চালু হলে অথবা কেউ ভারতে গেলে তার কাছে পুরস্কার পাঠানো হবে বলে IRIB ফ্যান ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ছয়ঘরিয়া থেকে, আর পাঠিয়েছেন জাফরুল ইসলাম জাফর।
জাফর ভাই তো সৌদি আরবের তাবুক থেকে লিখতেন, তো এখন কি তিনি বাংলাদেশে?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। জাফর ভাই এ সম্পর্কে লিখেছেন, দীর্ঘদিন প্রবাসে কর্মব্যস্ততা শেষে দেশের মাটিতে বসে শুনলাম 25 ডিসেম্বরের শান্ত অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সকল আয়োজন অনেক ভালো লেগেছে। পক্ষপাতহীন নির্ভেজাল সংবাদ প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ রেডিও তেহরানকে।
আপনাকেও ধন্যবাদ দেশে যাওয়ার পরও রেডিও তেহরান শোনার জন্য। IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জে সহযোগী সদস্য মার্জিয়া পাঠিয়েছেন এবারে চিঠিটি, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলায়।
এ শ্রোতা বোনের এটাই কি প্রথম চিঠি?
হ্যাঁ, ইমেইলে পাঠানো এটাই তার প্রথম চিঠি। তবে প্রথম চিঠিতেই তিনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মতামত দিয়েছেন। লিখেছেন, রেডিও তেহরানের রংধনু আসর, আদর্শ মানুষ গড়ার কৌশল, গল্প ও প্রবাদের গল্প, আসমাউল হোসনা, কোরআনের আলো প্রভৃতি মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ অনুষ্ঠান আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে, আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে। আমি মনে করি বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, ইরান ভ্রমণ, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, দর্পণ, স্বাস্থ্য কথা এবং উপরে উল্লেখিত অনুষ্ঠানগুলোর চাহিদা শ্রোতাদের কাছে কখনো ফুরাবে না। আর এসব অনুষ্ঠান শুনে আমার মতো অনেক শ্রোতা ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করছে।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালা আপনার ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। আশা করি নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে মতামতও জানাবেন। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন জাকির হোসেন। খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শুরু করেছেন তিনি। লিখেছেন, রেডিও তেহরান মানে পারস্য উপসাগর তথা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সঠিক খবর আমাদের কাছে তুলে ধরা, ইসলামী সংস্কৃতিকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে শ্রোতাদের আকৃষ্ট করা। তাই রেডিও তেহরানকে আমি কোনোদিন ভুলিনি, ভুলবও না।
পছন্দের গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানকে বেছে নেওয়াই জাকির হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নজরুল সঙ্গীত, গিয়েছেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী খাইরুল আনাম শাকিল।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
সাবরে মিসকিন বেশে ইসলামের দিন ডঙ্কা বাজলো প্রথম সে দেশে কাঁদবো মাজার শরীফ ধরে শুনবো সে থায় কান পাতি নবীর মুখে তেমনি কি রে রব উঠে উম্মতি পাক কোরআনের কলাম হয়তো সে থাশো
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 17 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়োগ প্রথম আলো, ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল সাবি, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, মানব জমিন যে কারণে বিপুল ভোটে জয়ী আইভি ইত্তেফাকের শিরোনাম, কৃষকের 10,000 তরমুজ গাছ উপড়ে ফেললেন পাউবো প্রকৌশলী যুগান্তরের শিরোনাম, গণপরিবহনে স্বাস্থ্যবিধির বালাই নেই লিখেছে কালের কণ্ঠ, ভারতের শিরোনাম ওমিক্রনই শেষ নয় ভোল বদলে আসতে পারে আরও ভয়ঙ্কর ভেরিয়েন্ট আশঙ্কা বিজ্ঞানীদের, সংবাদ প্রতিদিন পিছিয়ে গেল পাঞ্জাবের নির্বাচন, 14 বদলে 20 ফেব্রুয়ারি ভোট ঘোষণা কমিশনের, আনন্দবাজার পত্রিকা ভোটের মুখে বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখণ্ডের মন্ত্রী আজই কংগ্রেসে ফেরার সম্ভাবনা আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যে কারণে বিপুল ভোটে জয়ী আইভি আর তৈমুর বললেন ইভিএম এর কারচুপির জন্য হারতে হয়েছে, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি, আর এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। আইভির অনুসারীরা বলছেন নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছ থেকে জোরালো ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তাছাড়া সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য আইভিকে ভোট দিয়েছেন, এ কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।
নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল, অনেক লোক ভোট দিতে পারেনি, ইভিএম এর কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাই যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী, নারায়ণগঞ্জ সিটিতে তাদের বিপর্যয় ঘটেছে।
ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়োগ। দৈনিক প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত খবরে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় অনুসন্ধান বা সার্চ কমিটির মাধ্যমে সিইসি ও কমিশনার নিয়োগের কথা বলা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।
ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল সাবি, ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। মানব জমিনের এ খবরে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
মর্মান্তিক খবর, কৃষকের 10,000 তরমুজ গাছ উপড়ে ফেললেন পাউব প্রকৌশলী। দৈনিক যুগান্তরে পরিবেশিত এই খবরে লেখা হয়েছে, পটুয়াখালীর কুয়াকাটায় দেলোয়ার খলিফা নামে এক কৃষকের 10,000 তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মনিরুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। রোববার দুপুরে কুয়াকাটা পৌরসভার পশ্চিম ধুলাসার গ্রামে ওই চাষির প্রায় 15,000 তরমুজ গাছের মধ্যে 10,000 গাছ উপড়ে ফেলা হয়। কৃষক দেলোয়ার কান্না জড়িত কণ্ঠে বলেন, মুই হ্যাগো আতপাও দৈর্যা অনেক কানছি, কিন্তু হেরা আমার কোনো কথাই হনে নাই, আমারে একটা মাস সময় দিলে এই সর্বনাশটা মোর হইতে না, আমি এই আর বিচার চাই।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পিছিয়ে গেল পাঞ্জাবের নির্বাচন, 14-এর বদলে 20 ফেব্রুয়ারি ভোট ঘোষণা কমিশনের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পাঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন, 14 ফেব্রুয়ারির বদলে 20 ফেব্রুয়ারি সে রাজ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। 16 ফেব্রুয়ারির শুরু রবিদাস জয়ন্তী থাকায় একাধিক রাজনৈতিক দল কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। এই দাবি নিয়ে রোববার একটি বৈঠকও বসে কমিশন। সেই বৈঠকের পরে কমিশন এদিন পরিবর্তনের কথা জানিয়েছে।
বেনজির ক্ষোভের মুখে বিজেপি রাজ্যের শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টার, ট্রেন থেকে রাজপথে। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, অতীতে কখনো এমন অস্বস্তিতে পড়তে হয়নি রাজ্য বিজেপিকে, দলের সম্মানজনক পদ সাধারণ সম্পাদককে লক্ষ্য করে কুরুচিকর পোস্টার চোখে পড়েছিল শনিবারই, সেটা ছিল ট্রেনের কামরায়। এবার রাজপথ উত্তাল, অমিতাভ চক্রবর্তীকে নিয়ে ক্ষোভ ক্রমশই যেন বাড়ছে। সোমবার উত্তর কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে একটি পোস্টার চোখে পড়েছে, যেখানে অমিতাভের সঙ্গে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থার যোগাযোগের অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, পিকের টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হটাও, বিজেপি বাঁচাও।
ওমিক্রনই শেষ নয়, ভোল বদলে আসতে পারে আরও ভয়ঙ্কর ভেরিয়েন্ট, আশঙ্কা বিজ্ঞানীদের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গোটা পৃথিবীকে ত্রাসের মধ্যে ফেলে দেয়া কোভিড থেকে কবে মুক্ত হবে মানব সভ্যতা, এ প্রশ্ন গত 2 বছরে
বারবার উঠেছে। বেশ কিছু বিশেষজ্ঞের মতে ওমিক্রনই সম্ভবত মহামারীর অন্তিম ভেরিয়েন্ট। এরপর ফের চিরচেনা মুক্ত বাতাসের পৃথিবীতে ফিরবে মানুষ। কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী সম্পূর্ণ অন্য কথা বললেন। তাঁদের মতে দুঃস্বপ্নের দিন এখনও ফুরোয়নি, ভাইরাস আরও কিছুদিন তার খেল দেখাবে, এমনকি সার্স কোভিডের পরবর্তী স্ট্রেন হতে পারে আরও বেশি ভয়ঙ্কর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। প্রতিশোধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবুধাবিতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ, তিনজনের প্রাণহানি। চীনের সঙ্গে ২৫ বছরের চুক্তির বাস্তবায়ন তেহরানের কৌশলগত সাফল্য বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন পেল বাংলাদেশের মন্ত্রিসভায়। প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের চার প্রস্তাব। এবং বিজেপির হাত থেকে মুক্তি পেলে ভারত ৪৭-এর চেয়েও বড় স্বাধীনতা অর্জন করবে বলে দাবি কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতির। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে বিদায় নিচ্ছি আজকের সান্ধ্য অধিবেশন থেকে। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফিজ। Thank you.